আমরা খবরাখবর থেকে জানতে পারলাম যে 1 এপ্রিল হতে পোস্ট অফিসের যাবতীয় সঞ্চয় প্রকল্পের সুদের হার ভারত সরকার কমিয়ে দিল। গত 40 বছরে এই প্রথম পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সুদ 8% নিচে নেমে গেল। আপনার বিশ্লেষণ, হ্যাঁ এ সম্পর্কে,
হ্যালো,
হ্যাঁ আপনি এ সম্পর্কে কি মনে করছেন?
এই যে পোস্ট অফিসে সুদের হার 0.1% কমে যাচ্ছে, মানে সব রকম সঞ্চয়ের ওপরই প্রায়, এর অনেকগুলি কারণ আছে। এর প্রথম কারণ হচ্ছে যে এখনকার যে হিসেব আমরা পাচ্ছি, একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে এডেলউইস ফাইন্যান্সিয়াল সার্ভিস বলে, সেই হিসেব অনুযায়ী প্রায় আপনার 4.68 লাখ, অর্থাৎ 5 লক্ষ টাকা, 5 লক্ষ কোটি টাকা, 5 লক্ষ কোটি টাকার মতো টাকা ব্যাংকে রয়েছে, সমস্ত ব্যাংকে, যে টাকাগুলো খাটানো যাচ্ছে না, যেহেতু ব্যাংকের সুদের হার বেশি, সেই জন্য ওই ব্যাংকও এইবার সুদের হার কমাবে। এবং এই পোস্ট অফিসের সুদের হারটা কমানো হচ্ছে সরকারের যে ঋণপত্র, সেই ঋণপত্রের সুদের হারের সাথে একটা সমান্তরালতা বা একটা সমান ভাব আনার জন্য। কিন্তু প্রধান উদ্দেশ্য আমার মতে, যে ব্যাংকের কাছে যে প্রায় 5 লক্ষ কোটি টাকা পড়ে রয়েছে যেটা তারা খাটাতে পারছে না, যেহেতু সুদের হার বেশি, সেই জন্য এই পোস্ট অফিসের সঞ্চয় সুদের হার কমানোর সাথে সাথে ব্যাংকও তার সঞ্চয়ের উপর সুদের হার কমালে এই ঋণটা ইন্ডাস্ট্রিকে দিতে পারবে, এবং ওই টাকাটা তখন অর্থনীতিতে আসবে, এবং সেই অর্থনীতি তাহলে হয়তো আর একটু চাঙ্গা হতে পারে। এই ভাবনা চিন্তাতে এই পোস্ট অফিসের সঞ্চয়ের হার কমেছে।
জি, আপনি যেমনটি কিনা ব্যাখ্যা করলেন যে সুদ কমলে সরকারের যুক্তিও তাই যে জমা টাকায় সুদ কমলে সেটা শিল্প বাণিজ্যের জন্যে ধারের টাকার সুদও কমিয়ে দেবে এবং সেটা অর্থনীতির পক্ষে ভালো হবে। তো আসলেই কি অর্থনীতির পক্ষে এটা শেষাবধি ভালো হবে পরিশেষে?
দেখুন, যদি আমি বিশেষ করে আপনি যে কথাটা উল্লেখ করলেন, যে প্রথমে আলোচনার প্রথমে যে এই প্রথমবার পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সুদের হার 8% নিচে নেমে গেল, সাধারণত এই পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা যেটা সিনিয়র সিটিজেন, অর্থাৎ বয়স্ক যারা রিটায়ার্ড অবসরপ্রাপ্ত লোকেদের পক্ষে যে সঞ্চয়ের প্রকল্প পোস্ট অফিসে আছে বা ছিল, তার সুদের হার কমে যাওয়াতে অবসরপ্রাপ্ত মানুষের নিশ্চয়ই অসুবিধা হবে। কিন্তু আমরা যদি দেখি যে আজকে যে হারে মোটামুটি একটা মুদ্রাস্ফীতিকে সরকার একটা পর্যায়ে নিয়ে আসতে পেরেছে, এবং এটা আমি সমস্ত সরকারের কৃতিত্ব দেব না, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে এবং খাদ্যশস্যের দাম একটা স্থিতিশীল হয়েছে, সেটাও অনেকখানি এই মুদ্রাস্ফীতি কমানোয় কারণ, কমে যাওয়ার কারণ। তাতে 0.1% সুদ কমলেও আমি বলবো এটা অনেক ভালো, যদি অন্য কিছু লগ্নি বা অন্য কোনো নিবেশের কথা আমরা ভাবি, কেন সবেতেই একটা ট্যাক্সের ধাক্কা আছে, সুতরাং এটা মেনে নিতে হবে, এইটা হচ্ছে। তবে অনেকেই বলছেন, পশ্চিমবঙ্গের থেকেও কথা উঠেছে যে এই সুদের হার, বিশেষ করে স্বল্প সঞ্চয়ে যেটা পোস্ট অফিসের কমানোর ফলে অবসরপ্রাপ্ত মানুষ তাদের অনেক ক্ষতি হবে, সেটা খানিকটা সত্য। কিন্তু অন্যদিকে যে প্রশ্নটা উঠছে যে যখন এই ব্যাংকের যে টাকা জমে রয়েছে সেই টাকা বাজারে আসবে, তখন যে অর্থনীতির চাঙ্গা ভাব আসবে তাতে আশা করা যাচ্ছে, যদি সবকিছু অর্থাৎ ব্যবসার পদ্ধতি যদি সরকার সহজ সরলীকরণ করতে পারেন তাহলে সেটা সকলের ক্ষেত্রেই একটা উপকৃত বা উপকার আসবে। কেননা আপনার অর্থনীতি যদি চাঙ্গা হয় তার কিছু ভাগ তো সকলের ভাগ্যেই পড়বে বলে মনে হয়।
আপনি এই অর্থনীতি চাঙ্গার প্রশ্নে সহজ সরলীকরণের কথা যে বললেন, আর একটু বিশদ ব্যাখ্যা করবেন?
সহজ সরলীকরণের মধ্যে রয়েছে যে সরকার কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করছে, কেন্দ্রীয় সরকার, তারা বলছে টু মেক বিজনেস ইজি, কিন্তু সেই টু মেক বিজনেস ইজি আজ অব্দি কিন্তু অত সহজ বা সরলীকরণ হয়নি। তার কারণ হচ্ছে বিভিন্ন রাজ্যে, এখানে শুধু কেন্দ্র নয়, কেন্দ্র এবং রাজ্য আছে, তার মধ্যে যে সমন্বয় প্রয়োজন, যে একটা ব্যবসা একটা বাণিজ্য করতে গেলে যে আমার পারমিশন নিতে হবে, যে সমস্ত আমাকে নিয়মাবলী মানতে হবে, সে এত বেশি এবং এত সময় সাপেক্ষ যে তার ফলে অনেকখানি অনীহা আমরা লক্ষ্য করছি এই নতুন নিবেশের ক্ষেত্রে, বা যারা নিবেশ করেছেন সেটাকে আরো খানিকটা বাড়াবার বা এক্সপেনশনের। এইটা যেমন একটা আছে, আর একটা আছে যে আজকে কিন্তু এই যে নতুন ট্যাক্স সরকার চালু করতে চলেছে, যেটা হচ্ছে জিএসটি, গুডস এন্ড সার্ভিস ট্যাক্স, এটা ইমপ্লিমেন্টেশন অর্থাৎ এটা কিভাবে কার্যকরী করা হবে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। যতক্ষণ সেটা স্পষ্ট না হচ্ছে এবং যতক্ষণ সেটাকে খুব সহজ খুব সরলীকরণ না করা হচ্ছে, কেন এটা বেশ তাত্ত্বিক দিক দিয়ে হয়তো দেখতে গেলে খুব ভালো, কিন্তু এটার যদি সুষ্ঠু সুষ্ঠুভাবে এটাকে যদি কার্যকরী না করা হয় তাহলে কিন্তু এটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিপরীত ভাবও নিতে পারে। সেই জন্য বলছি যে এই নতুন যে সমস্ত পদ্ধতি সরকার নিচ্ছেন সেইখানে দরকার একটা সরলীকরণ, আর কেন্দ্র এবং রাজ্যের মধ্যে একটা প্রচন্ড রকমের সমন্বয় প্রয়োজন। কেননা আমাদের দেশে আপনি জানেন যে ফেডারেল সিস্টেম, অর্থাৎ কেন্দ্রেও একটা আইন করে সেটা মানতে হয়, রাজ্য একটা আইন করে সেটা মানতে হয়, কিছু রাজ্যের এখতিয়ারভুক্ত, কিছু কেন্দ্রের এখতিয়ারভুক্ত, আবার কিছু আবার যুক্ত দুজনের। সেই সমন্বয় যতক্ষণ না হচ্ছে, জমি নিয়ে যেমন একটা আছে সেইগুলো খুব প্রয়োজন।
জি, আমরা আপনার বক্তব্য থেকেও জানতে পারলাম এবং এমনিতেও খবরাখবর থেকে আমরা যেটুকু জানি সেটা হলো যে বিশেষ করে উপমহাদেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই উপমহাদেশের কোটি কোটি অবসরপ্রাপ্ত ব্যক্তি, প্রবীণ নবীন সব মিলিয়ে অনেকখানি এই যে অবসর ভাতার ওপর জীবন নির্বাহ করেন, তার সুদের ওপর জীবন নির্বাহ করে থাকেন। তো এই সুদের হার ক্রমান্বয়ে কমার ফলে, এবং এটা যে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে সেটাও নিয়েও এখন সংশয় দেখা দিচ্ছে, তো এই দিকটার উপর আলোকপাত করবেন?
সুদের হার তো কমবে বলেই মনে হয়। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, একটা নতুন ব্যাংক ভারতবর্ষে এই এক বছরও হয়নি কি কয়েক বছর হলো প্রতিষ্ঠিত হয়েছে, বন্ধন ব্যাংক, এবং সেই বন্ধন ব্যাংকের যিনি প্রধান ব্যাংকিং ডিরেক্টর চন্দ্রশেখর ঘোষ, তিনি বলেছেন যে আমাদের কোনো বিকল্প নেই, সুদের হার যে সঞ্চয়ের উপর সেই সঞ্চয়ের উপর আমাদের সুদের হার কমাতে হবে। কেন? আমরা বাজারে যে ঋণ দিয়ে যে টাকা খাটাবো সেই টাকা অত্যন্ত বেশি হয়ে যাচ্ছে এবং আমরা পাচ্ছি না আমাদের আয় বাড়াবার জন্য। এই সুদের হার কমলে পর অবসরপ্রাপ্ত মানুষের এবং প্রবীণ মানুষ যারা, ধরুন অনেকেই আছেন বৃদ্ধ বৃদ্ধা, তাদের হয়তো কেউ নেই, খুব একটা আয় ব্যবস্থা নেই, যদি মুদ্রাস্ফীতি সরকার না কমাতে পারে, এবং আমি আগেই বলেছি যে সরকারের থেকে মুদ্রাস্ফীতি কমার পিছনে প্রধান কারণ হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে তেলের দাম কম এবং খাদ্যশস্যের একটা স্থিতিশীল ভাব এসেছে, যদি সেটাকে না কমাতে পারে তাহলে বিশেষ করে অবসরপ্রাপ্ত মানুষদের এবং প্রবীণদের পক্ষে খুবই সমস্যা হবে, খুবই সমস্যা হবে। কেননা বিশেষ করে জানেন এই উপমহাদেশে আপনার পশ্চিমের মতো কোনো সোশ্যাল সিকিউরিটি সিস্টেম এখনো চালু নেই, ফলে স্বাস্থ্য বলুন আপনার অন্য কিছু কারণ বলুন তাতে কিন্তু এদের পক্ষে খুবই অসুবিধা হবে, এটা মানতেই হবে।
আচ্ছা, এই যে সুদের হার কমার বিষয়টিকে কেন্দ্র করে যে একটা ইস্যু খাড়া হয়েছে যার ফলে একটা অসন্তোষ চারিয়ে উঠছে, কোনো কোনো রাজনৈতিক দল সেটাকে নিয়ে একটা আন্দোলন গড়ে তোলবার চেষ্টা চালাচ্ছে বা চিন্তা ভাবনা করছে বলে শোনা যাচ্ছে, আপনার কি মনে হয়?
হ্যাঁ, আমি তো আপনাকে বললাম, যেমন ধরুন পশ্চিমবঙ্গে, হ্যালো,
জি শুনছি আমরা, জি
হ্যাঁ, পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে যে তৃণমূল কংগ্রেস, যে এখন আর সেটা কিন্তু আঞ্চলিক দল নয়, এখন সেটা সর্বভারতীয় দলের স্বীকৃতি পেয়েছে, তারা তো দাবি তুলেছে যে এই সুদের হার যেটা কমাবার সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছে 1 এপ্রিল থেকে, যেটা চালু হবে স্বল্প সঞ্চয় প্রকল্পের ওপর, সেটাকে প্রত্যাবর্তন করা বা সেটাকে ফিরিয়ে নেওয়া, এবং তা না হলে তারা আন্দোলন করবে। এখন সেই জন্যই দেখুন আবার সেই ঘুরে ফিরে আমি আমার পুরনো কথায় আসি, যে এই সুদের হার শুধু কমালেই যে সমস্যার সমাধান হবে আমি মনে করি না, এর বিপরীত হতে পারে। ব্যবসা সরলীকরণের জন্য কেন্দ্র এবং রাজ্যের যে সমন্বয় দরকার, যেটা কিন্তু এই আন্দোলনের মধ্যে দেখা যাচ্ছে যে বিপরীত মনোভাব বা বিপরীত চিন্তাধারা, সেইটা একটা টেবিলে বসে বুঝে যতক্ষণ না করা হচ্ছে, আমার কিন্তু খুবই সন্দেহ আছে যে এই সুদের হার কমলে অবসরপ্রাপ্ত মানুষ বা যারা প্রবীণ তাদের পক্ষে কি অবস্থা হবে। তবে এর একবার অনেকে বিপরীত ভাবে এর তর্ক দিচ্ছে, তর্ক করছে যে ভারতের যদি জনসংখ্যা দেখেন তাহলে প্রায় 60% বেশি মানুষ কিন্তু প্রবীণ নয় বা অবসরপ্রাপ্ত নয়, কিন্তু সেটা ধরে চলা উচিত বলে আমার মনে হয় না। কারণ আমি প্রবীণ হই আর আমি নবীন হই, আমি একই দেশের নাগরিক, সুতরাং আমাকে একটা অবাঞ্ছিত বা আমার অসুবিধের সৃষ্টি করার বোধ হয় সঠিক পদক্ষেপ নয়।
হ্যাঁ, প্রফেসর অমিতাভ বসু, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
ধন্যবাদ, নমস্কার।